তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তালার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রতিদিন অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি। হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং এক একটি বিষয় নিয়ে এক এক সময় আলোচনা করার আমরা চেষ্টা করি। আজকেও সেম আমরা অনুষ্ঠানে তেলাওয়াত শুনব হামদে বারী তাআলা, নাতে রাসূল, এবং বিষয়ও নিয়েছি আলোচনা করার জন্য। সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাকাতাল অনেক কিছু জানার বোঝার আছে আজকের প্রোগ্রাম থেকেও। হুজুর একরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিন তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাকাতাল্লাহ ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যে যেখানেই আছি ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের প্রোগ্রামকে শুরু করি, যাতে করে আল্লাহ তাবারক ও তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের হৃদয়কে সাফ করে দেয়, পরিষ্কার করে দেন, অন্তরের মধ্যে যা আবর্জনা আছে, দুশ্চিন্তা আছে, কুচিন্তা আছে, বাজে চিন্তা আছে, আল্লাহ যেন সব দূর করে দেন। আর এই কোরআনে পাকের তেলাওয়াতের বরকতে, সাদাকায়, আল্লাহ তাআলা যেন আমার এ পুরো দিনকে সুন্দর মতো অতিবাহিত করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা خلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وَإِلَيْهِ تُرْجَعُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথাগুলো আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। হয়তো অনেকে কোরআন পড়তে পারি, তর্জমা জানি না, অর্থ জানি না, আবার অনেকে কোরআনও পড়তে পারি, অর্থও জানি, সময়ের অভাবে হচ্ছে না। এক একজনের এক এক রকমের বাহানা চলে আসে কোরআনের ক্ষেত্রে। আমরা যখন এই কোরআনকে পড়ব, তর্জমা জানবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বিষয়গুলো আমাদের জানা হবে, শরীয়তের হুকুম আহকামগুলো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, যখনই আমরা ইসলামের মধ্যে কোনো উদাহরণ দেই, সেটা কোনো যুগের হোক, সেটা কোনো মহান ব্যক্তির হোক বা ইবাদত রিয়াজতের হোক, আমরা কিন্তু সর্বপ্রথম যাদের উদাহরণ দেই তারা হলেন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যাদেরকে সোনালী যুগের লোক বলা হয় তারা হলেন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান। তাদের প্রত্যেকটা বিষয়ই আমাদের কাছে উদাহরণস্বরূপ, আর এমনটাই হওয়া দরকার যখন কাউকে আমরা বোঝানোর চেষ্টা করব বা নসিহত করব বা উদাহরণ দিব, তখন ওই সকল মহান সত্তাদের, সাহাবা একরামের উদাহরণই আমাদেরকে দেওয়া উচিত, যাতে করে সামনে যে ব্যক্তি আমি যাকে বোঝাচ্ছি সে যেন সহজেই বুঝতে পারে। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এতটাই কাছে ছিলেন, যাদের এমন নসিব হয়েছে, এতটাই কাছে ছিলেন কি নামাজেও দাঁড়াতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, লেগে দাঁড়াতেন। আবার ঘরের মধ্যে কোনো কিছু তৈরি করা হয়েছে ভালো খাবার, সাহাবা ইকরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করতেন, ইয়া রাসূলুল্লাহ কবুল করে নিন। ঠিক ইবাদতের ক্ষেত্রেও সৎ চক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকু করতে দেখেছেন, সেজদা করতে দেখেছেন, কোরআনে পাকের তেলাওয়াত করতে দেখেছেন, যেভাবেই বলেন না কেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল সাহাবা ইকরামের উদাহরণ আজ কিতাবের মধ্যে, ওই সকল সাহাবা ইকরামের গল্প আজ কিতাবের মধ্যে। আজ আমরা যে বিষয় নিয়েছি সাহাবা ইকরামকে নিয়েই, সাহাবা ইকরামের ইবাদত, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা সাথেই থাকবেন, আশা রাখি ইবাদত সম্পর্কে অনেক জানতে পারবো সাহাবা ইকরামের ইবাদত ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগে আমরা জুনায়দ ভাই থেকে হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে কথা বলবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নাবিনা, সাল্লি আলা
আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার জিকির প্রশংসা এভাবে করে আমরা করতে থাকবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আমাদের হৃদয়ের মরিচাগুলো দূর হতে থাকবে এবং হৃদয়ের প্রশান্তি আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক, আজকের যে বিষয় বলেছি আপনাদেরকে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ইবাদত, যারা মদিনাতুল মুনাওয়ারায় গেছেন বা যারা যাবেন, এমন একটা জায়গা আছে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে, সে জায়গাতে যারা জানে বুঝে তারা চেষ্টা করে আজানেরও আগে গিয়ে সেই জায়গাতে বসার জন্য, সেখানে নামাজ পড়ার জন্য। কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সামনে থাকে, অর্থাৎ রওজা মোবারকের সোনালি জালি, এরপরে আবার বাউন্ডারি আছে, এরপরে মানুষ নামাজে দাঁড়ায়। এই জন্য যেন আমি তাকবীরে তাহারিমা বাদার আগেও যে নবীর উপরে নামাজের জন্য আয়াত নাজিল হয়েছে তাকে একবার দেখতে পারি, সালাম ফিরিয়েই যেন আমি আমার নবীকে দেখতে পারি, অর্থাৎ রওজাকে, রওজাতে যেন আমার দৃষ্টি পড়ে। এখানে যে যেভাবে উপলব্ধি করে, যারা এটা হৃদয় থেকে চায়, তাদের হৃদয়ের প্রশান্তিও মিলে সেখানে। কেননা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইবাদতের জন্য, নামাজের জন্য আয়াত নাজিল হয়েছে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সামনে সালাম ফিরিয়েই নবীর রওজার দিকে দৃষ্টি দেওয়া, এটা এক অন্তরের চাহিদা। এখন আসি যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছেন, অর্থাৎ আমার নবী ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নামাজের ফজিলত বয়ান করছেন, সাহাবায়ে কেরাম শুনে সে ফজিলতের উপর আমল করতে গিয়ে ইবাদত করছেন। তো তাদের সেই ইবাদতের স্বাদ, সেই ইবাদতের চাহিদা, সেই ইবাদতের ঝলক কেমন ছিল, আল্লাহ আকবার। আজ সাহাবায়ে কেরামের ইবাদত নিয়ে আল্লাহ চায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা মোবালিক থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। মিরাজ ভাই থেকেই শুরু করছি। মিরাজ ভাই, আজকের বিষয় সাহাবায়ে কেরামের ইবাদত, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আর যদি আমরা নিজেদের আইডল বা যাদেরকে আমরা অনুসরণ করব, যার ব্যাপারে খুদ্রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যেতে আপনার যে পবিত্র মহান সত্তাগণ যাদের অনুসরণের মধ্যে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, আর যার ব্যাপারে বলা হয় যে তাদের অনুসরণই হলো মুক্তির উপায়, আর তারা হলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। ইউনিল হিকায়াত এর মধ্যে খুব চমৎকার যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাদের ইবাদত, আল্লাহু আকবার, আজ আমরাও ইবাদত করি, আর যদি ইবাদত শিখতে হয় তাহলে তাদের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য কী হয়ে যাবে, সহজ হবে যে তারা ইবাদতের মধ্যে তাদের মন কেমন লেগে থাকতো, আল্লাহ আকবার। কিছু কিছু সাহাবায়ে কেরাম এমন রয়েছে যাদের জীবনী লেখার পরে তাদের এইভাবে তাদের নামের উপাধি বর্ণনা করা হতো যে কেউ মসজিদে নববী শরীফের কবুতর, অর্থাৎ তারা সদসর্বদা মসজিদে নববী শরীফের মধ্যে যে পড়ে থাকতো। আসহাবি সুফা, সাহাবায়ে কেরাম যারা ছিল তারা তো সদসর্বদা ইলমি দিন অর্জন করার জন্য কোথায়, মসজিদে নববী শরীফের মধ্যে থাকতো, নামাজ, আল্লাহ আকবার। কিতাবের মধ্যে বর্ণনা করা হয় যে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক আপনার যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল অংশগ্রহণ করেছিলেন। তো যুদ্ধ শেষ হওয়ার পরে যখন গন্তব্যে ফিরে যাবে, তো ওই রাস্তার মধ্যে একটি পাহাড়ি এলাকা পড়ল, আর রাত ওখানেই অবস্থান গিয়ে অতিবাহিত করার জন্য ওইখানে অবস্থান করলেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা অনুভব করল যে কি এখানে সকলের জন্য পাহারা দেওয়া জরুরি, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদারের ব্যাপারে ইরশাদ করলেন। তখন দুইজন সাহাবি, একজন আনসার এবং একজন মুহাজির, তারা দাঁড়িয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চাই এই সৌভাগ্যটুকু অর্জন করার জন্য, আমরা কি আজ রাত সবাইকে পাহারা দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিল, আর তারা নিজেদের মধ্যে ইবাদতের জন্য, অর্থাৎ সারা রাত পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে একই অপরের সাথে, আনসার এবং মুহাজির যে সাহাবি, তো দুইজন পরস্পর পরামর্শ করলো যে আমরা সারা রাত এখানে অতিবাহিত করবো, আর এটা উত্তম হয় যে কী করি, আমি অর্ধরাত পাহারা দিই আর বাকি অর্ধরাত আপনি পাহারা দিবেন। অতঃপর নিজেদের মধ্যে পরামর্শ করে তারা কী করলো, সিদ্ধান্ত নিয়ে যে আপনার আনসার যিনি সাহাবি ছিল সে কি প্রথমেই কি সে আপনার পাহারা দেওয়ার জন্য সে দায়িত্ব পালন করার কি প্রস্তুতি নিয়ে নিল। অতপর সে আপনার যখন কিছুক্ষণ সময় অতিবাহিত হলো ভাবলো আমার সময়টা আমি নামাজের মধ্যে অতিবাহিত করি, নামাজ শুরু করে দিল আর নামাজে সুরায়ে কাহাফ এর তেলাওয়াত শুরু করলো। আর এমন সময় শত্রু দলের একজন পাহাড়ের উপর থেকে ওই আনসারি সাহাবির উপর কী করলো, তীর বর্ষণ করলো, সাথে সাথে তার শরীরে তীর বিদ্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ আকবার, ওই পবিত্র মহান সত্তাগুণ কেমন ছিল যে নামাজরত অবস্থায় কিন্তু সে তীর তার শরীরের মধ্যে প্রবেশ করেছে কিন্তু তার বিন্দু পরিমাণ কোনো অনুভব ছিল না, সে নামাজের মধ্যে মজগুল। দ্বিতীয়বারও ওই জালিম সে পুনরায় তীর নিক্ষেপ করলো, সে পুনরায় কোনো আওয়াজ ব্যতীত সে নামাজের মধ্যে মজগুল রইল। আল্লাহ আকবার, নামাজরত অবস্থায় সে মজগুল। সে তৃতীয়বার যখন পুনরায় আবারও কি তীর নিক্ষেপ করলো, তার শরীরে প্রবেশ করলো, তখন সে সাথে সাথে রুকু ও সেজদা দ্রুত করে তার সাথীকে ডাক দিল। আর যখন শত্রু দেখলো যে সে একা না আর কেউ আছে, তখন সে পালিয়ে গেল ওই স্থান থেকে। তখন ওই আনসারি সাহাবিকে যিনি মুহাজির সে বলল যে ভাই তোমার উপর শত্রু আক্রমণ করেছে, তুমি কেন পূর্বে বললে না? তখন বলল যে আমি নামাজের মধ্যে ছিলাম আর এর মিষ্টতা যখন আমি সুরায়ে কাহাব শুরু করলাম আমার কাছে সেটা পছন্দ মনে হলো না যে আমি অর্ধেক থেকে ফিরে যাই। আমি ভাবলাম যে এটা সম্পূর্ণ করব, যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাহারার দায়িত্ব না থাকতো তাহলে আমি অবশ্যই আমার প্রাণ চলে গেলেও আমি নামাজকে সম্পূর্ণ করতাম, আমি সালাম ফিরাতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কেমন ছিল মন মানসিকতা, কেমন ছিল ইবাদতের স্বাদ তাদের কাছে, এটাই পাওয়া যায় তাদের জীবনী অধ্যয়ন করলে। সাহাবে কিরাম আউলিয়া কিরামের জীবনী যখন আমরা অধ্যয়ন করি মিরাজ ভাই, এটাই পাই। তারা যখন রাতে ইবাদতে দাঁড়াতেন, সুরা ফাতিহা পড়তেন, সুরা ফাতিহার পরে যে কোনো সুরা শুরু করতেন, পড়তেই থাকতেন আরেকটা সুরা পড়েনি, আরেকটা সুরা পরেই রুকুতে যাব, এরপরে ওই সুরা পড়া হয়ে যেত, আরেকটা সুরা পরেই রুকুতে যাব এমনও পাওয়া যায় আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী। এভাবে করতে করতে দুই রাকাত নামাজের মধ্যেই পুরো কোরআনকে খতম করে দিতেন, এত স্বাদ তারা পেতেন ইবাদতের মধ্যে। আর এভাবে ইবাদতের মধ্যে তারা মশগুল থাকতেন যে তাদের চাহিদা এমনই থাকতো, যাক এই সুরাটা শেষ হয়ে গেছে না, আরেকটা সুরা পরেই আমি রুকুতে যাই, আরেকটা সুরা পরেই আমি রুকুতে যাই। আল্লাহ,
খুব চমৎকার। আসলে তারা যে পবিত্র সত্তা থেকে নামাজ শিখেছে, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, যিনি বলা হয় যিনি সাহেবে নামাজ, যিনি নামাজ নিয়ে জমিনের মধ্যে আসছে, তো তার নামাজের ধরন সহিহ বুখারীর মধ্যে খুব চমৎকার একটি হাদিসে পাক বর্ণনা করা হয় যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে একবার ইনি বলে যে আমি রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে আল্লাহ রাসূল নামাজ নফল নামাজের মধ্যে কি মশগুল, নামাজ শুরু করবে। তো আমি ভাবলাম যে আমি ওই সময়টাকে গনিমত মনে করে আল্লাহ রাসূলের পিছনে কি হয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাই। সে নামাজে দাঁড়িয়ে গেল, তার ধারণা হলো আল্লাহ রাসূল সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করলেন। তখন সে ধারণা করলো হয়তো আমি এই মনে মনে সে চিন্তা করতে লাগলো যে আল্লাহ রাসূল সূরা বাকারার 100 আয়াতে কারিমা পড়ে কি আল্লাহ রাসূল রুকু করবে। তো আমি কি তেলুয়া শুনতে লাগলাম, যখন 100 আয়াত পূর্ণ হয়ে গেল তো আল্লাহ রসুল সামনে অগ্রসর হলো। আমার ধারণা ভুল, আমি পুনরায় ধারণা করলাম হয়তো আল্লাহ রসুল সুরায় বাকারার 200 আয়াত পরিপূর্ণ করবে, তারপর রুকু করবে। তো আমার এবার আমার ধারণা ভুল হলো, আল্লাহ রসুল সম্পূর্ণ সুরায় বাকারা শেষ করলো, তারপরে সুরা আলী ইমরান ধরলো।
আল্লাহ,
তো সম্পূর্ণ আমার ধারণা হলো হয়তো সুরা আলী ইমরান সম্পূর্ণ শেষ করে আল্লাহ রসুল রুকু করবে, কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সুরের নিসের তেলাওয়াত শুরু করে দিল। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে প্রায় 6 পারা পবিত্র কোরআনি মাজিদের তেলাওয়াত করেছেন।
সুবহানাল্লাহ। আর ওই নামাজ ওই ইবাদত দেখেই তো সাহাবায়ে কিরাম ইবাদতের মধ্যে আরও তাদের মন মানসিকতা, আরও তাদের ইবাদতের মধ্যে অস্থিরতা চলে আসে, আমি আরও কীভাবে ইবাদত করতে পারি, আরও আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাচ্ছেন আমাদেরকে এভাবে ইবাদত করি। আমরা শুনবারও ইনশাআল্লাহ তাবারক তাআলা সাহাবায়ে কিরামের ইবাদত নিয়ে আমাদের সুলাইমান ভাই আছেন আমাদের সাথে, তার থেকেও কিছু শুনি। জি স্যার,
সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ,
জি,
ওই মহান সত্তা যাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে অনেকবারই কোরআনে পাকে সাহাবায়ে কিরামদের ব্যাপারে আলোচনা করেছেন, আজকে যেহেতু ইবাদতের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অনেক জায়গাতে শুধুমাত্র তাদের ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলাও আলোচনা করেছেন, এনাদের ইবাদত কেমন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের 17 এবং 18 নং আয়াতে মোবারকায় সাহাবায়ে কেরামদের ইবাদতের লক্ষণ, ইবাদতের অবস্থা, ইবাদতের কেমন পর্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমরা নেককারদের সর্ব যে পরিচয়, সর্বোত্তম যে পরিচয়, এটা হচ্ছে তারা রাত্র জেগে আল্লাহ পাকের ইবাদত করবে। আসলে মানুষ কিছু ইবাদত থাকে লুক দেখানো, যেটা মানুষকে দেখানোর জন্য করা যায়। যেমন আপনি নামাজের ক্ষেত্রে আপনি পড়তে পারেন নফল নামাজ মানুষের সামনে, এটা লুক দেখানো হতে পারে। আপনি সৎকা করছেন, এটাও লুক দেখানো হতে পারে। অর্থাৎ ইবাদতের অনেক প্রকার আছে যেগুলো লুক দেখানো হয়। আর এটা আপনি যদি একজন মানুষকে সে কতটুকু সঠিক এবং আল্লাহওয়ালা এর জন্য এতটুকুই যথেষ্ট, সে রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করবে, রাত্র জেগে আল্লাহর ইবাদত করবে যখন কেউ দেখবে না। তো সাহাবায়ে কেরামরা রাত্র জেগে কেমন ইবাদত করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা আল্লাহর এমনভাবে ইবাদত করতেন, তারা রাত্রে খুবই অল্প সময় ঘুমাতেন।
আল্লাহ
আল্লাহ তাআলা বললেন এবং বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরপর বললেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। রাত্রে তো কম ঘুমাতেন ঠিক, এরপর তাদের ইবাদতের ধরন ছিল, তারা ইবাদত করার পরেও, এত কিছু করার পরেও বললেন ওয়াবিল আসহার, তারা যখন সেহরির সময়, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হতো, হুম ইয়াস্তাগফিরুন। সাহাবায়ে কেরামরা, হুম এটা জমির, এটা বলা হয় জমার জমির, আর জমার জমির বলা হয় আপনার আরবি ব্যাকরণের ভাষায় আপনার অধিক বোঝানো হয়। অর্থাৎ সাহাবায়ে কেরাম এখন একজন দুইজন না, হুম মানে অধিক, সমস্ত সাহাবায়ে কেরাম জমা সবাইকে বললেন যে তারা সকলেই সাহাবায়ে কেরামদের অভ্যাস হুম ইয়াস্তাগফিরুন, তারা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন। তাদের অবস্থা এরকম তাহাজ্জুদের সময়। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে তো আল্লাহ তাআলা কোরআনে পাকে অপর জায়গায় বলেছেন, ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলার ওয়াদা ওয়াকুল্লান, এটাও জমার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ভালো কিছু করবেন, কল্যাণময় কাজ করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন।
সুবহানাল্লাহ।
জান্নাত দেওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কোরআনে পাকের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর রাজি আছেন এবং তারাও আল্লাহ পাকের উপর রাজি আছেন। তো এভাবে আলোচনা করার পরেও কিন্তু ইনাদের ইবাদতের অবস্থা দেখেন কেমন। এরপর অপর আয়াতে আপনি যদি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, সূরা ফাতহ এর আয়াত নং 18 বললেন যে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের উপরে রাজি রয়েছেন। বললেন, ইযি ইউবাইউনাকা, অর্থাৎ হুদাইবিয়ার আপনার যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে তারা বায়াত গ্রহণ করেছিলেন। এই যে এই বায়াত গ্রহণ করাটা আল্লাহ পাকের নিকট এত পছন্দ হয়েছেন, এটাকেও আল্লাহ তাআলা কোরআনে পাকে তাদের শানে আলোচনা করেছেন যে এই যে যারা বায়াত গ্রহণ করেছেন আল্লাহ তাআলা তাদের উপরে কি আছেন, রাজি আছেন। এতগুলো এরপরে যদি আমরা আবারও দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে অপর জায়গায় সূরা সিজদা এর 17 এবং 16 নং আয়াতে মোবারক বললেন যে, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিহি। সাহাবায়ে কেরামদের ইবাদত ছিল কেমন, তারা রাত্রিবেলা তাদের নিজের বিছানা থেকে উঠে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবের নিকট দোয়া করত, তারা তাদের রবকে ডাকত। খাউফান, কিভাবে ইবাদত করত, আবার অন্তরে ভয়ও থাকতো।
সুবহানাল্লাহ।
এরপরে বললেন, ওয়াতামাআন, ভয়ের সাথে সাথে তাদের একটা আল্লাহর প্রতি একটা আশাও থাকতো, হ্যাঁ আশাও থাকতো আবার ভয়ও করতো। এরপরে বললেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ইবাদত রিয়াজতের পাশাপাশি যেটা আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামদের মাঝে ছিল যে তারা আল্লাহর রাস্তায় অধিক খরচ করতেন, এটাও তাদের একটা ইবাদতের সিস্টেম ছিল। এরপরে বললেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা তাদের ইবাদতের আলোচনা করার পর বললেন যে, তাদের জন্য আল্লাহ তাআলা যে যাজা রেখেছেন এটা সমস্ত চোখ এর ঠান্ডা হয়ে যাবে, সমস্ত চোখ দেখলে ওই
শীতল
যে যাজা রয়েছে এটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বললেন, যাজা আম্বিমা,
সকল চোখগুলো শীতল হয়ে যাবে,
ইয়ামালুন, তারা যে আমল করেছে ওই আমলের যাজা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
দেখেন সাহাবায়ে কেরামদের ইবাদতের ব্যাপারে যদি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিয়া এর মধ্যে আমরা জানি কলিজার টুকরা যিনি ছিলেন আম্মাজান ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার সাহাবায়ে কেরাম যারা আছে এবং সাহাবিয়াত যারা আছেন সাহাবিগণ এর তো আলোচনা আছেন, বলা হচ্ছে এই আয়াতে মুবারকা মহিলা সাহাবি যারা আছেন তাদের ব্যাপারেও। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শাহজাদিয়া ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার ব্যাপারে আসছে, ইনি যখন দুনিয়াতে আসার পর ইনার আমল আখলাক ইবাদত রিয়াজত সমস্ত কিছু দেখে, পর্দাশীলতা রজ্জাশীলতা এই সমস্ত কিছু দেখে বিভিন্ন আনসার সাহাবিগণ বিভিন্ন সাহাবাই কারামগণ বিবাহের প্রস্তাব দিতে লাগলো। তো ইনি বললেন যে আমি আল্লাহ তাআলার হুকুম যখন আসবে তখন আমি বিবাহ করব। পর্যায়ক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট ইনার ব্যাপারে যখন নিকাহের বিবাহের পয়গাম গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবুল করে নিলেন। বিবাহের পর প্রায় এক মাস পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘর থেকে আম্মাজান ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় দিবেন, রুখসত দিবেন। যখন রুখসতের রাত্রি আসলো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন। রাত্রি যখন গভীর হতে লাগলো একে অপরের সাথে কথা বলতে লাগলেন মহাব্বতের কথা, হঠাৎ ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে উঠলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি আপনার উপরে কোনো কিছু করেছি কিনা বা আপনি আমার দ্বারা কোনো কষ্ট পেয়েছেন কিনা বলেন। উনি বললেন না আমি এগুলোতে কষ্ট পাচ্ছি না, আমি চিন্তা করছি আজকে এই যে এত সুন্দর রাত্রি আমি পেয়েছি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, কিন্তু একদিন সময় আসবে আমার হায়াতের সময়টা শেষ হয়ে যাবে, আমি কবরে চলে যাব। তো এই বিছানাটাও একটা কবরের মতন, তো আমি কিভাবে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে
আল্লাহর ধ্যান ছেড়ে দিয়ে
আল্লাহর ধ্যান ছেড়ে দিয়ে আমি এদিকে মশগুল হতে পারি? তখন সাহাবায়ে কেরামদের আল্লাহর প্রতি ইবাদতের আগ্রহ দেখেন, উনি যেভাবে ইনার স্বামীকে প্রস্তাব দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ইনি উভয় জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাবে আসছে সারা রাত্র
ইবাদত
আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
এবং আপনি শুনলে অবাক হবেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদারিজুন নবুয়াতের মধ্যেও এটি উল্লেখ করেছেন যে হযরত সাইয়দনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলার দয়ায় ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন যে রাত্র যখন ইবাদত করত সূর্য উদিত হয়ে যেত, এরপরও ইনার ইবাদতের মাত্রা শেষ হতো না। এবং ইনার ব্যাপারে আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের ইবাদতের সিস্টেম ছিল প্রথম এক টানা তিন দিন তিন রাত। আমরা তো বিবাহের প্রথম রাত আসলে আল্লাহর নাউজুবিল্লাহ ফরজ নামাজ কথাও ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়, আল্লাহর ইবাদতের কথা ভুলে যায়,
বিভিন্ন ব্যস্ততার কথা দেখাই তো,
বিভিন্ন ব্যস্ততার কথা দেখে। কিন্তু ওনাদের দেখেন ইবাদতের মাত্রা কেমন ছিল, পুরো তিন দিন তিন রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাতুয়াসসালামকে পাঠালেন এবং আল্লাহ রাসূলকে এটার পয়গাম দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার শাহজাদির উপর এবং শাহজাদি আপনার যে স্বামী রয়েছে উভয় জনের ইবাদতের উপর আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন ইবাদত তারা করতেন! যখনই দুনিয়াদার মানুষদের কাছে এক প্রয়োজনীয় কাজ চলে আসে তখনও তারা ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যেতেন। অনেক ঘটনা এমন রয়েছে, অনেক ঘটনা পাবেন, যুদ্ধের ময়দানে সংবাদ এসেছে কি যারাই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছে, কিন্তু মা বাবা আত্মীয় স্বজন যারা ছিল তারা ইবাদতের মধ্যে ব্যস্ত। যেখানে আল্লাহ রসুল আছেন, যেখানে তারা শহীদ হয়েছেন, সেখানে আমরা ইবাদত ছেড়ে গিয়ে কান্নাকাটি করা, তাড়াহুড়া করা বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আল্লাহ রসুল তো আছেন বা তারা তো শহীদ হয়েছেন ইসলামের জন্য, এভাবে করে অনেক। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলাম যে আজ দুনিয়াদার আমরা আমাদের বিষয়ও যদি দেখি, আমাদের ঘরে যদি কারো না কারো বিয়ে, আমাদের ঘরের মধ্যে কারো না কারো বিয়ে হতে পারে, আজ আমরা বিয়ের বাহানা দেখিয়ে নামাজের খবর থাকে না, পর্দার খবর থাকে না, ইবাদত রিয়াজতের খবর থাকে না, কিন্তু ওই সকল আল্লাহওয়ালা ব্যক্তিরা যাদের উপরে আল্লাহ রাজি আর যারাও আল্লাহ তাআলার প্রতি রাজি, ওই সকল ব্যক্তিরা যত বড় কাজ আসুক না কেন, ফ্যামিলিতে সংসারের মধ্যে নিজের জীবনে, ওটা এক সাইড এক পাশে আর আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত আল্লাহ তাআলার রাজি খুশি আর এক পাশে, এটাই তারা আগে প্রাধান্য দিতেন, আল্লাহ তাআলার ইবাদত আগে, তারপরে সকল কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ব্যস্ত, নিজের মেয়ের বিয়ে কতটা ব্যস্ত, তারপরও কি এক সেকেন্ড বা এক মুহূর্তের জন্য দিন ইসলামের কাজ করা উম্মতের যে বিষয়গুলো রয়েছে সেটা থেকে কি অবসর ছিলেন?
না,
মেয়ের বিয়ে, তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা তো আছেই, একটা সাবজেক্ট আছে, ওটা তো হয়েই যাবে, কেউ না কেউ করেই নেবে। আল্লাহ রসুল নিজের মতো নিজে কাজ করতেছেন, নিজের মতো নিজে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। জুনায়েদের কাছে আসি, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনবো, এরপর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাবারক তাআলা। জি জুনায়েদ ভাই,
তুমি মদিনার বীর হে রে
আমিন আমিন। আল্লাহ তাবারকতালা সকল আশিকের তকদিরে নসিবে লিখে দিক মদিনার সফর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে মেহমান করে নিক নিজের শহরের, আল্লাহ তালা কবুল করে নিক। দোয়া করা উচিত, চেষ্টা করা উচিত, সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করা উচিত এবং ধ্যান ধারণার মধ্যে উঠতে বসতে শয়নে জাগরণে এভাবেই চিন্তা করা উচিত কীভাবে যেতে পারি, আমি কীভাবে যাব, আল্লাহ নবী কীভাবে আমাকে ডাকবেন, কোন আমল কোন ইবাদত করলে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতাআলা পথ বের হয়ে যাবে, রাস্তা খুলে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি পড়লে ইনশাআল্লাহ তাবারকতাআলা। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো আমরা শুনি, এরপরে ইনশাআল্লাহ তাবারকতাআলা আলোচনায় ফিরবো আবারও। জি, কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, শুনিয়ে দিলে খুশি হয়েছে।
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাবারাকাত আল্লাহ। জুনায়েদ আমাদের সাথে আছেন, কালাম শুনবেন। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আনন্দ। আপনাদের অনুষ্ঠানটা আমরা দেখতেছি, মেলা মানুষ আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে, পরিবারের সবাই মিলাই দেখতেছে, আমাদের জন্য আপনারা দোয়া করুন।
হাজারো পরিবার আছে যাদের সাথে এই অনুষ্ঠানের অনেক সম্পর্ক, গভীর এক সম্পর্ক, অনেক পরিবার আছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের অভিমত থেকে বুঝতে পারি বা SMS থেকে বুঝতে পারি, রহমতপূর্ণ প্রভাতের সাথে হাজারো ফ্যামিলির এক সম্পর্ক, যারা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান সকাল সকাল দেখে এরপরে নিজের ঘরের কাজকর্ম বা যে যেখানে যাওয়ার যায়, হাজার পরিবার বাংলাদেশের আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। জি, পরবর্তী কল।
আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারি।
মাশাআল্লাহ, অতি শীতল হাওয়া মদিনারি, শোনাবো ইনশাআল্লাহ তাবারাকাত। আসলে অতি শীতল হাওয়া মদিনারি, যখনই আপনি মসজিদে নববীতে পা রাখবেন, আপনি অনুভব করবেন যে আমি জান্নাতে পা রেখেছি, এত অতি শীতল হাওয়া মদিনার। আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে আসে, একসাথে নামাজ পড়ে মসজিদে নববীর ভিতরে, কিন্তু এত শীতল হাওয়া, আপনি আপনি নিজেই বলবেন হ্যাঁ, এতদিন তো কালামে শুনেছি, নাতখা ইসলাম ভাই শুনিয়েছেন, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আজ নিজে সেটা বাস্তবে অনুভব করতে পেরেছি মসজিদে নববীতে, কেমন শীতল হাওয়া সেখানে। আল্লাহ আমাদেরকে নসিব করুন। জি, শোনাবো কালাম ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম আতিকুর রহমান। আপনাদের চ্যানেলে যে আলোচনাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের এই আলোচনা গুলা খুবই ভালো লাগতেছে। আপনাদের এই চ্যালেঞ্জ দেখার পরে যাতে আমরা সবাই আল্লাহর কাজ করতে পারি, আপনারা করবেন আমাদের জন্য।
আল্লাহ তাবারকতালা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল ইবাদতের মধ্যে ব্যস্ত থাকা, মশগুল থাকা, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ রাফি, নারায়ণগঞ্জ থেকে। আমি একটি নাতের কথা শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওনায় যাওয়ার।
নবী রহমত, শাফিয়ে উম্মত, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জামাল, চট্টগ্রাম কক্সবাজার থেকে। আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার পরিবারও সব সময় দেখে এবং অন্যদেরকেও দেখার আগ্রহ করে, মা বাবা আত্মীয় স্বজন সবাই মাদানী চ্যানেল দেখে। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে, আমার মা অসুস্থ, আপনারা দোয়া করবেন।
আল্লাহ তাবারকতাল্লাহ আপনার মাকে সুস্থ করে দিক, ভালো রাখুক সব সময়, সন্তানের পেরেশানি দূর হয়ে যাক, মা সুস্থ হয়ে গেলেই সন্তানের পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারকত। দোয়া করি আপনার মায়ের জন্য, যেভাবে করে মাদানী চ্যানেল দেখেন সবাই মিলে, আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও নেকির দাওয়াত দেন মাদানী চ্যানেল দেখার ব্যাপারে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ মাদানী চ্যানেল আল্লাহ তাআলার দয়ায় আমাদের প্রয়োজনগুলো সব বুঝে, এবং বোঝার পরে মাদানী চ্যানেল সেই মোতাবেকই কিন্তু আপনাদেরকে প্রোগ্রামগুলো দিচ্ছে, এবং এগুলো দেখে আমাদের সংশোধন হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। একটু পরে আসবো জুনায়েদ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ, যে বিষয়ে কালাম শুনতে চেয়েছে দর্শক অনুরোধের কালামগুলো শুনবো। মিরাজ ভাই, যে আলোচনা আমরা করছিলাম সাহাবা একরামের ইবাদত,
তো আমরা শুনতেছিলাম যে আলহামদুলিল্লাহ খুব চমৎকার, সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান, আল্লাহ পাক তাদের প্রতি রাজি হওয়ার পরও, জান্নাতি ঘোষণা হওয়ার পরও তাদের মধ্যে ইবাদতের কেমন শোক
যোগ ছিল।
আসলে জাকির ভাই, ইবাদতের এমন একটা বিষয় যার ইবাদতের স্বাদ উর্জিত হয়ে যায়, স্বাদ যার নসিব হয়ে যায়, তখন শুধু ইবাদত করতেই মন চায় আর ভালো লাগে। আর এই ভালো লাগার জন্য আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের অধ্যয়ন, এইভাবে পবিত্র এই মহান সত্তাদের জীবনী পড়া, যদি আমরা অধ্যয়ন করি, যদি কি চমৎকার কিতাবের মধ্যে বর্ণনা করা হয় হযরত আবু জুবাইর রহমতুল্লাহ তাআলাই, ইনার ব্যাপারে বর্ণনা করা, একবার তার পায়ের মধ্যে ছোট একটা ফোড়া হয়েছে, তো যখন হাকিমের নিকট গেল এর চিকিৎসার জন্য, তখন হাকিম তাকে পরামর্শ দিল যে আপনার এই ফোড়া থেকে একসময় এমন হবে যে এটার মাধ্যমে আপনার পুরো শরীর কি হয়ে যাবে, এক কাজ করেন আপনার এই পাকে কেটে কি করেন ফেলে দেন, যাতে আপনার সম্পূর্ণ শরীর নষ্ট না হয়। তখন সে এটাতে কি করলো, আপনার অস্বীকার করলো যে এটা কিভাবে হয়, আর এটা কিভাবে হতে পারে, আমি সব সময় দাঁড়িয়ে কিয়াম করে আল্লাহ পাকের ইবাদত করি। তখন হাকিম তার সাথীদেরকে পরামর্শ এভাবে দিল যে সে যখন নামাজ পড়তে যায় তখন তোমরা কি করবে, তার পিগে যে পা সেটাকে কেটে ফেলবে, সে এটার মধ্যে অর্থাৎ তার নামাজের মধ্যে যে একাগ্রতা বিনয় সে টের পাবে না। এমনই হলো যখন আবু জুবাইয়ের নামাজের মধ্যে দ্বন্দ্বমান হলো, সে নামাজ আদায় করা অবস্থায় তার সাথীরা তার পা কেটে দিল, কিন্তু আল্লাহ আকবার, তার নামাজের মধ্যে এতটাই তার স্বাদ, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে এতই মগ্ন ছিল, সে নামাজ শেষ করার পরে এই বিষয়ে তার বিন্দু পরিমাণ উপলব্ধি হলো না যে আমার শরীর থেকে পা পৃথক হয়ে গেছে। কিন্তু আল্লাহ আকবার, এইভাবে যদি আমরা পবিত্র এই মহান মনীষীদের জীবন যদি আমরা দেখি, তাহলে কেউ বা নামাজের সময় কিতাবের মধ্যে এটাও বর্ণনা করা হয় যা আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ তাআল একজন বুজুরির ব্যাপারে বর্ণনা করে, একবার সে নামাজরত অবস্থায় নামাজ পড়ছে, তো এমন সময় তার পাশেই একটা কুণ্ডলী থেকে আগুন জ্বলে উঠল। তখন সে নামাজরত অবস্থায়, অথচ অন্য অন্য মানুষ যারা, তারা এই আগুন দেখে ওই আগুনকে নিবানের জন্য চলে আসলো, কিন্তু আল্লাহ আকবার কুরবান হয়ে যেন ওই বুজুর সে নামাজের মধ্যেই ছিল। আর যখন নামাজ শেষ হলো তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো, তখন সে বলে আমার এটার মধ্যে কোনো উপলব্ধি ছিল না,
আমি এত কিছু টের পাইনি, এত কিছু ঘটে গেছে, আমি নামাজে এভাবে ব্যস্ত ছিলাম। তবে শরীয়তের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, যে হয়তো আপনারা অনেক সময় এগুলো প্রশ্ন করেন মাদানী চ্যানেলকে, নামাজের আহকামের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে কখন কোন অবস্থাতে নামাজ ভাঙতে পারবেন, নামাজ ছেড়ে সেখানে বিপদকে দূর করতে পারবেন, বা বাচ্চা পানিতে পড়তেছে আপনি নামাজে আছেন, এই মাসলা মাসাইলগুলো জানা থাকা দরকার। এই জন্যই আমার মিরাজ ভাই বললেন ইলমে দিন অর্জন করা আমাদের খুবই জরুরি, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক। জি সালাম।
সাহাবায়ে কেরামদের ইবাদতের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছি, তো বর্তমান আস্তে আস্তে আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে, শীতের দিন আসতেছে। তো আমার কিতাবে আলহামদুলিল্লাহ আমি নিজে পড়েছি, আমার স্মরণ আছে যতটুকু আপনাকে আরজ করছি, আল্লাহ রাসূলের সাহাবি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালীন একটি ইবাদতের ব্যাপারে খুবই মনোমুগ্ধকর একটি ঘটনা অনেকের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন হয়তো আপনাদের সাথে মিলিয়ে যেতে পারে, তো আসুন আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে খুব শীতকালীন সময়ে যখন ফজরের আজান দিয়েছে উনি ঘুমিয়েছিলেন, আরাম করছেন, তো আমাদের মাঝে মধ্যে হয় ওনারা আমাদের মতন স্বাভাবিক মানুষ ছিলেন, তো আল্লাহ তাআলা এনাদের ফজিলত তো আলাদা রেখেছেন, তো আল্লাহ তাআলা এনাদেরকে গুনাহ থেকে মাহফুজও রেখেছেন, তবে যদি কখনও এদের থেকে কোনো খতা বা ভুল হয়ে যায় এটা নিয়ে আলোচনা করা ঠিক না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের সময় আপনার যখন ঘুমালেন, আজান দেওয়ার সাথে সাথে ইনি ঘুম থেকে উঠে চিন্তা করছেন যে আজকে একটু শরীর ক্লান্ত লাগছে, আর একটু আরাম করি। আমরা প্রায় সময় হয় শীতের দিন বিশেষ করে এটা হয় যে মসজিদে যাব, হুজুর তো মাত্র আজান দিয়েছে, আরও আধা ঘন্টা পর জামাত, 10 মিনিট একটু ঘুমায় শীতের দিন। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এরকম একটু আরাম করতে গিয়ে কিতাবে আসছে যে ইনি হঠাৎ ঘুম থেকে উঠে দেখছেন যে ফজরের নামাজের সময় অতিবাহিত হয়ে গিয়েছে, পার হয়ে গিয়েছে।
তাদের এই বিষয়টা আমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় শিক্ষা, তাই না? সাহাবা কেরামের এই কাজগুলো আমাদের জন্য অনেক বড়
শিক্ষা। এটা নিয়ে খারাপ দিক আলোচনা করা যাবে
না,
বরং উলামায়ে কেরামরা বলেছেন সাহাবায়ে কেরামদের কোনো অনেক যে বিষয়গুলো আছে এসব বিষয় নিয়ে যদি কেউ আলোচনা করে বা বেশি এগুলো নিয়ে যদি কারো অন্তরে এটার ব্যাপারে খাহিশ থাকে যে আমি এটা শুনবো, তার অন্তরে আগ্রহ থাকে, বলা হচ্ছে এটা একটা বদ মাজহাবিদের একটা লক্ষণ, আকীদা নষ্ট হয়ে যাওয়ার,
ঈমান দুর্বল হওয়ার,
দুর্বল হয়ে যাওয়ার একটা লক্ষণ।
আর এটাও বলা হয়েছে না কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান থেকে যেই কাজগুলো প্রকাশ পেয়েছে এটা উম্মতে মুহাম্মাদের জন্য সংশোধনের পথ, এটা বলা হয়েছে, তাই না?
তো ইনি ওই দিন অনেক উঠে আল্লাহ পাকের নিকট অনেক শর্মিন্দা, নিজেকে অনেক লজ্জিত মনে করে অনেক কান্না করছে, আমার নামাজ কাজা হয়ে গেল। তো কাজা যখন হয়ে গেছে ইনি ফজরের নামাজের কাজা আদায় করলেন, আল্লাহ পাকের নিকট এমনভাবে কান্না করে দোয়া করলেন, আল্লাহ আমি এটা কী হলো, আমার থেকে কেন নামাজ কাজা হয়ে গেল, এমনভাবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেছে। তো যাই হোক, ওই দিন চলে গেলেন, ইনি তো খুব দুঃখ প্রকাশ করলেন, আল্লাহ পাকের নিকটও অনেক ক্ষমা চাইলেন। পরের দিন যখন ঘুমালেন তো দেখতেছে ফজরের আজান দেওয়ার সাথে সাথে একজন খুব লম্বা পাঞ্জাবি পরা বুজুর্গ দেখতে এসে এনাকে ডাকছে নামাজের জন্য।
আল্লাহ,
তো ইনি বলতেছে আপনি কে, আমাকে ফজরের সময় এত সুন্দর ডেকে দিচ্ছেন আজানের সাথে সাথে? তো বলতেছে আমি শয়তান।
আল্লাহ,
আমার আপনার আমাদেরও প্রশ্ন, শয়তান কখনো নামাজের জন্য ডাকতে পারে? পারে না, স্বাভাবিক,
তার কাজই ধোকা দেয়,
তার কাজই
নামাজ থেকে বিরত রাখা।
তো ইনি বললেন আপনি না মানুষকে নামাজ থেকে বিরত রাখেন, আমাকে আজকে নামাজের জন্য ডাকতে আসলেন, ব্যাপার কি? তো বললেন আসল কাহিনী হচ্ছে এখানে ঘটনা, যে আপনি যখন গতকালকে নামাজ কাজা করার পর, আর আপনি যে কাজা হয়েছে, কাজা হওয়ার পিছনে আমি শয়তানের হাত ছিল, আমি আপনার ধোকা দেওয়ার চেষ্টা করেছি, আর এর কারণেই আপনাকে মেসেজ করা, এটা কিতাবও আছে, আপনার ফজরের সময় হলে মানুষের শরীরে যে স্থানগুলো বেশি ব্যথা এগুলো শয়তান কী করে মেসেজ করে, মাসাজ করার দ্বারা কি হয়, একটু আরাম লাগে, তখন একটু ঘুমাইতে কিন্তু মনে চায় ফজরের টাইমটা আসলে। তো ওই সাহাবি আপনার বললেন যে আমি যখন আপনাকে এরকম কালকে এরকম করলাম, কিন্তু আপনি যখন আল্লাহর কাছে এমনভাবে কান্না করলেন, আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাইলেন, আপনি তওবা করলেন, আমি দেখলাম আপনি এক অক্ত নামাজ কাজা করেছেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন, আপনার এই ইবাদতটা আল্লাহ পাকের নিকট এত পছন্দ হয়েছে যে আমি অবগত হলাম যে ফেরেশতাদের মাঝেও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আপনার ইবাদত, আপনি এক অক্ত নামাজ কাজা করেছেন, আল্লাহ এর কাছে এমনভাবে ক্ষমা চেয়েছেন, আল্লাহ এর প্রতি আপনার প্রতি এমন সন্তুষ্ট হয়েছে, আপনি জামাত সহকারে পড়লে যে সওয়াব পেতেন এর চেয়ে আরও অধিক কয়েক গুণ বাড়িয়ে সওয়াব, কয়েকটা গুণ জামাতের সওয়াব আল্লাহ তাআলা ওই দিন আপনাকে দান করেছেন। তো বললেন ভাই আমি শয়তান, আমি কখনো চাই না আপনাকে আরাম দিব, আবার আজকেও যদি আপনাকে আরাম দিই আর আপনি কাজা করে আল্লাহর কাছে আবার যদি আজকে দোয়া করেন সওয়াব আরও বেশি হবে, পড়বেন কাজা, আরামও করবেন, আমার দরকার নাই, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, কষ্ট করে গিয়ে নামাজ পড়েন, নামাজ পড়লে এক অক্তরটা এক অক্তর স্বাভাবিক। তো বলার উদ্দেশ্য হচ্ছে আসলেই শীতের দিন আমাদের আসতেছে, আজকের এটার ইবাদতের মকসাদ এটাও উদ্দেশ্য, শুধু আলোচনা থেকে শোনা না, এটা থেকে শিক্ষা নেওয়া,
শিক্ষা নেওয়া
যে আমরা যেন শীতের দিন আসতেছে বিশেষ করে নামাজের ফজরের ক্ষেত্রে আমরা প্রায় সময়টা
সতর্কতা করতে হবে আমাদেরকে, আমরা যদি ইনশাআল্লাহ নামাজ কাজা না হয়,
কাজা না হয় এটার দিকে আমরা যদি খেয়াল রাখি ইনশাআল্লাহ আল্লাহ
চাইতো। বর্তমান সময়ে এতটাই আপডেট সোলায়মান ভাই, অনেক মানুষ বলে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এই দিন কোথায় আছে এখন? ঠান্ডা পানি দিয়ে মানুষ ওযু করে, ঘরে 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 গরম পানির ব্যবস্থা, এরপরে মানুষ আরো কত কিছু বলে শীত বেশি, আগের দিনের মানুষ কোথায় সোয়েটার পরত, কোথায় শীতের পোশাক পরত, এক চাদরকে গায়ে পেঁচিয়ে এরপর ফজরের নামাজের জন্য। আচ্ছা, এরপরে এমন জমানা গেছে বা হয়তো আমরা দেখিনি, শুনেছি নামাজ পড়ার জন্য গ্রাম পার হয়ে আরেক গ্রামে যেতে হতো ফজরের নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে, আর আমাদের ঘর থেকে দুই কদম দিলেই মসজিদ, দুই কদম দিলেই আমাদের মসজিদ, মসজিদও কাছে হয়ে গেছে, ঘর থেকে বের হবেন মসজিদে যাবেন। বর্তমান সময়ে শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন পোশাক তৈরি হচ্ছে, মানুষ ব্যবহার করছে, আর ওই জমানায় মানুষ কী করতো, একটা চাদর পেঁচিয়েই নামাজের জন্য চলে যেত। হ্যাঁ, হয়তো বা তাদের ইমানটা ছিল মজবুত আর কষ্টটা ছিল বেশি, আমাদের ইমান হয়ে গেছে দুর্বল, কষ্টটা হয়ে গেছে সহজ, এই জন্য হয়তো বা আমাদের আরামটা বেশি হয়ে গেছে, আরামটা আমরা বেশি দেখেছি, এই কারণে ইবাদতের প্রতি ইমানটা আমাদের তো মজবুত
আছে, যে মানুষ যত ফ্যাসিলিটি পাবে,
যত আরাম প্রিয় হবে,
অলসতা চলে আসবে, নিজের
অলসতা চলে আসবে।
আমির আহলে সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলিয়া দেখেন গত পরশুদিন মাদানী মুজাকারায় আমির আহলে সুন্নাত ইরশাদ করছেন যে আমি আমার ঘরে যখন এসির তারগিব হচ্ছিল আমি যে রুমে থাকতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ফয়জানে মদিনা আপনি তো মাশাআল্লাহ গিয়েছেন থেকেছিলেন, কত সুন্দর পরিবেশ শুনেছি, আল্লাহ তাআলা আপনাদের উসিলা যাতে আমরা যেতে পারি, দোয়া করি। তো মাশাআল্লাহ এখনও অনেক ইসলামী ভাই বাংলাদেশের ওইখানে সফরে আছেন মুর্শিদের দরবারে। তো আমির আহলে সুন্নাত আহমদ বরকাতুল আলিয়ার ফরমান হচ্ছেন যে আমি যখন আমার রুমে, আমির আহলে সুন্নাতের রুমে কিন্তু পাখা আছে আপনার, ইলেকট্রিক পাখা, আমির আহলে সুন্নাত বললেন যে আমার রুমেও এসি দেওয়ার তারগিব করছিল, তো আমি এতটুকু চিন্তা করলাম তখন যে এখন যদি আমি এসি লাগাই, এত যদি আরাম করে আমার দাওয়াত ইসলামের কাজ এত কিছু, এবার এটা স্বাভাবিক আল্লাহর ওলিদের একটা পার্সোনালি বিষয়, কথার মাঝে আপনাকে বুঝে নিতে হবে, ইনি বলবেন না যে আমি সারা রাত্র তাহাজ্জুদ পড়ব, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ আমাদের হুসনুজ্জাম আল্লাহ তাআলা দয়ায় আলহামদুলিল্লাহ ইবাদত করে অবশ্যই আলহামদুলিল্লাহ, তো এটা আপনাকে খুলে বলবে না, বুঝে নিতে হবে। তো আমির আহলে সুন্নাত বলে দাওয়াত ইসলামী এত নেকির কাজ, এত দিনের কাজ, এগুলো করবে কে, এসির বাতাস যদি আমি খাই? তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়ায় আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতকে এমন ফেসিলিটি দিয়েছে, আল্লাহ তাআলা এমন দয়া করেছেন। আমির আহলে সুন্নাত বলেন শুধু আমি এই ভয়ে, আমি যেদিন এসি লাগিয়েছি পরের দিনই বলছে আমার থেকে এসি নিয়ে নেন,
এসি নেই আমির আহলে সুন্নাত যে রুমে মেহরাবের পাশেই একটা রুম বানানো আছে আমিরুল সুন্নাতের জন্য, ওটাও মসজিদের অংশ। ইতিকাফ যখন করে আমিরুল সুন্নাত ওই রুমের মধ্যেই তিনি আরাম করে, সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, তো সেখানে এসি নেই। এই জন্য লাগান না কি তিনি বলেন এখানে যে টাকা দিয়ে এসি লাগবে সেটা দিনের কাজের জন্য দিয়ে দেওয়া হোক, আমার এসির প্রয়োজন নেই। আমি কয়েকবার দেখছি বিষয়গুলো হয়তো ছোট ছোট কিন্তু নোট করতাম একজন পীর হয়ে কতটা গুরুত্ব রাখে। একবার তিনি ফেসবুকে লাইভে আসছে কোনো একটা বিষয় নিয়ে বা দাওয়াত ছিল তার ঘরে, তো সেখানে যে রুমের মধ্যে আমাদেরকে বসতে দেওয়া হয়েছে ওখানে এসি নেই, ফ্যান চলতেছিল। আমিরুল সুন্নাত ইশারা করলেন ফ্যান বন্ধ করে দেওয়ার জন্য, ফ্যান তো বন্ধ হয়ে গেছে। এরপরে যখন ফেসবুকে লাইভ শেষ হলো জিজ্ঞাসা করা হলো এত গরমের মধ্যে আপনি ফ্যানও বন্ধ করা বন্ধ করতে বলছেন, তিনি বললেন আপনারা তো সামনে দশ বারো জন বসে আছেন, আপনারা স্পষ্ট আমার কথা শুনবেন, আওয়াজে আপনাদের কষ্ট হবে না শুনতে, কিন্তু যারা লাইভে দেখবে হাজার হাজার মানুষ দেখবে পরবর্তী টাইমে আবার দেখবে, তারা ফ্যানের আওয়াজে আমার অডিওটা ভালো শুনবে না, এ কারণে কিছু সময়ের জন্য আমি ফ্যানও বন্ধ করিয়ে দিলাম। ছোট ছোট বিষয়গুলো নিয়েই কতটা চিন্তা করেন তিনি ভাবেন, বড় বিষয় তো আছেনই। কথা বলছিলাম সাহাবা একরামের ইবাদত নিয়ে, শুনবো আরও কথা ইনশাল্লাহ তাআলা। জুনায়েদের কাছে আসি, আমরা অনুরোধের কালামগুলো শুনি, এরপর শেষ কিছু কথা বলবো ইনশাল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় মদিনা দোরে যাব কে মন পরে, মদিনা বহু দূরে, মদিনা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা না
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করনিক আপনাদের কলের অনুরোধের কালামগুলো আমরা শোনানোর চেষ্টা করছিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরামের কথা যখন আসে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুই আসেন এক নম্বরে, আর তার ইবাদত রিয়াজতের কথা পুরো পৃথিবী সাক্ষী, কিতাব সাক্ষী তার ইবাদতের কথা। যদি হিজরতের রাতও দেখি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আচ্ছা একটা ঘটনা এভাবে পাওয়া যায় না কিতাবের মধ্যে, যে বলা হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ, কেমন ছিল তাদের রুকু সেজদাগুলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দই করতেন না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাবেন বা কোথাও অবস্থান করবেন আর তিনি সাথে থাকবেন না, এটা নিজে মেনেই নিতে পারতেন না। কেমন ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনার পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন কেমন ছিল তার ইবাদত রিয়াজতের ধরন, সুবহানাল্লাহ। এরপর আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে একবার প্রশ্ন করেছিলেন যে এটা বিভিন্নভাবে রেওয়ায়েত আছে, আর একটা রেওয়ায়েত এরকমও যে আল্লাহ রাসূলকে একদিন রাত্রে জিজ্ঞেস করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে এত তারা, আচ্ছা আপনার সাহাবীদের মধ্যে কি কারো এর চেয়ে বেশি ইবাদত এর সওয়াব কারো কাছে আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছিলেন হয়তো আমার আব্বার কথা বলবে, স্বাভাবিক বাবার প্রতি মহাবুদ ভালোবাসা। যখন এই কথা বললেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, এই তারার চেয়ে আরও অধিক যদি ইবাদতের সওয়াব থাকে এটা হযরত উমরের কাছে আছে। উনি বললেন যে আমি তো ভাবছিলাম আমার আব্বার কথা বলবেন, আপনি উমরের কথা বললেন। তখন আপনি যেটা বললেন, তখন বলেছিলেন যে ওই যে হিজরতের রাত্রে একটি রাত্রের ইবাদত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো জিন্দগির ইবাদত থেকে আরও যদি বেশি হয় তাহলে ওই রাত্রের ইবাদত তার চেয়ে আরও বেশি। এনাদের ইবাদত ছিল
ইবাদত, একটা হলো ইবাদত রিয়াজত আর একটা হলো মকবুল ইবাদত, তাই না? আমরা ইবাদত করি আশা তো রাখি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, কিন্তু তাদের ইবাদতটাই ছিল মকবুল, তাদের রুকু সেজদাই ছিল মকবুল। আল্লাহু আকবার। এবার ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের কথা তো শুনলামই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকাশের তারকার চাইতেও যদি কারো ইবাদত বেশি থাকে, সওয়াব আমল বেশি থাকে, তো ফারুকে আজম। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ সে অন্য উদাহরণ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খয়রাত করতেন দান করতেন তার তুলনায় আর হয় না, তো এটাও ইবাদতের অংশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিন না খেয়ে আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ দুই দিন ধরে খাবার নেই ঘরে, সেজদায় গেলে আর উঠতে পারি না। আমার নবী বলে পেট থেকে কাপড় সরালেন আর বলে দেখো আমার পেটের অবস্থা, তোমার ঘরে দুই দিন খাবার হয় না, আমার ঘরে তিন দিন হয় না, আমি তো পেটে পাথর বেঁধে আছি, আমি কাকে বলবো, কার কাছে যাব। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান কেমন ছিলেন না, তো তাদের ইবাদত রিয়াজতের মিষ্টতা স্বাদ তারা এমনভাবে পেয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখে দেখে তারা ইবাদত করেছেন, প্র্যাকটিক্যাল দেখে দেখে তারা ইবাদত করেছেন। তো আমাদের ইবাদত যদি বাড়াতে হয়, আমল যদি বাড়াতে হয়, তবে আমলকারী ব্যক্তিদের সংস্পর্শে থাকতে হবে এবং ওই সকল মহান ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করতে হবে যারা ইবাদতে এমন ছিল অভ্যস্ত। আর যদি সংস্পর্শ থাকে বেনামাজির আর শুধু কথাগুলোই শুনি ইবাদত করতে চাই, হবে না। নামাজি কমপক্ষে নামাজি ব্যক্তিদের সংস্পর্শে আপনাকে আমাকে থাকতে হবে, তখন আমাদের মধ্যে নামাজের অভ্যাস হবে। এই কিছুদিন আগে একজনে বলল যে আগে আমি মসজিদে যেতাম না, নামাজের অভ্যাস ছিল না, একদিন দুই দিন মাদানী চ্যানেল দেখতে 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 বারবার যখন নামাজের কথা শুনতেছিলাম, প্রায় অনুষ্ঠানে নামাজের কথা বলে, তো মনটাকে স্থির করে নিলাম যাক এখন থেকে নামাজটা শুরু করে দিই, এখন থেকে নামাজটা শুরু করে দিই। বারবার ইসলামীরা বলছেন নামাজের ফজিলতের কথা, নামাজের নামাজটা শুরু, সংস্পর্শ আপনাকে অনেকটাই পরিবর্তন করে দেবে যদি আপনি ভালো সংস্পর্শে যেতে পারেন। এই জন্য ইবাদত করার জন্য, ইবাদতমুখী হওয়ার জন্য, ইবাদত গুজার হওয়ার জন্য ইবাদতকারী ব্যক্তিদের সংস্পর্শে আপনাকে আমাকে থাকতে হবে। এজন্য আমি মাঝে মধ্যে বলি মাদানী কাফেলায় সফর করি, আমরা ইবাদতকারীদের সাথে থাকতে পারবো, ইবাদত শিখতেও পারবো এবং ইবাদতের মজা কোন জায়গাতে তাও আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারক তাআলা। আগামীকালকের প্রোগ্রামে আবারও নতুন একটি বিষয় থাকবে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। রহমত পূর্ণ প্রভাত হয় তার।